জড়,
আইডল,
অন্ধ, ব্লাইন্ড, মূর্খ, ডাম, বধির, ডেফ, পিশাচ, গোস্ট, উন্মাদক,
আ
ম্যাডম্যান, বট,
লাই,
অবধূত বেশ, অ্যাপিয়ারিং লাইক অ্যান অবধূত, having no concern with the material world, abhibhashyamana, being thus addressed as deaf, dumb and blind, api, although jananam, by the people, grihita, took, mauna, of silence, vratah, the vow, tushmin bhakuva, he remained silent. Translation by His Divine Grace, Srila Prabhupada. After accepting the feature of Abhudhuta, a great saintly person without material cares, Lord Rishabhdev passed through many human societies, like a blind, deaf and dumb man, as idle stone, a ghost, or a madman. Although people called him such names, he remained silent and did not speak to anyone. I just read the Bengali translation also. ভগবান ঋষভদেব অবধূত বেশ ধারণ করে মানব সমাজের মধ্যে জড়, অন্ধ, মুখ, বধির ও পিশাচের মতো বিচরণ করতেন। মানুষ যদিও তাকে সেই সমস্ত নামে সম্ভাষণ করত, তবুও তিনি মৌনাবলম্বন করে কারোর সঙ্গে বার্তালাপ করতেন না। যে ব্যক্তি কোনোরকম তাৎপর্য, যে ব্যক্তি কোনোরকম সামাজিক রীতিনীতির অপেক্ষা করেন না, বিশেষ করে বর্ণাশ্রম ধর্মের, তাকে বলা হয় অবধূত। কিন্তু এই প্রকার ব্যক্তি সম্পূর্ণরূপে অন্তর্মুখী হয়ে অবস্থান করেন এবং ভগবানের ধ্যানে মগ্ন থেকে সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত থাকেন। অর্থাৎ যিনি বর্ণাশ্রম ধর্মের নিয়মগুলি অতিক্রম করেছেন তাকে বলা হয় অবধূত। এই প্রকার ব্যক্তি ইতিমধ্যেই মায়ার বন্ধন অতিক্রম করেছেন এবং তিনি সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয়ে স্বতন্ত্রভাবে অবস্থান করেন। হাউ মেনি অফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি? কে কে বাংলা বুঝতে পারে? হ্যাঁ, সকলে বুঝতে পারে। তাহলে এই শ্লোকে, এই অধ্যায়ের শিরোনামা হচ্ছে পুত্রদের প্রতি ভগবান ঋষভদেবের উপদেশ। ঋষভদেব তিনি ছিলেন ভগবানের সপ্তাবেশ অবতার। তিনি সারা পৃথিবীর অধিষ্ঠাতা, তারই পুত্র হচ্ছেন ভরত মহারাজ। যিনি পরবর্তীকালে জড় ভরত রূপে আবির্ভূত হয়েছিলেন। ভরত মহারাজের সারা ছিলেন এবং ভরত মহারাজও ভগবানের বিশেষ ভক্ত ছিলেন। ঋষভদেবের 100 পুত্র ছিল, তাদের মধ্যে 9 জন সংসার ধর্ম অবলম্বন করেন। তারা প্রথম থেকে তারা ত্যাগী ছিলেন। তাদের বলা হয় নবযোগী, তারা নবযোগেন্দ্র নামে পরিচিত। আর তার 100 পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র হচ্ছেন ভরত মহারাজ। তিনি তার রাজ্যের উত্তরাধিকারী হয়ে রাজ্যের শাসন করেছিলেন এবং একসময় তিনি তার রাজ্য ত্যাগ করে তিনি বনে গিয়ে সরস্বতী নদীর তীরে আশ্রম স্থাপন করে তিনি সেখানে তার সাধন ভগবত মূর্তি অনুশীলন করছিলেন এবং কালক্রমে এক গরিব শিশুর প্রতি আকৃষ্ট হয়ে পড়ার ফলে মৃত্যুর সময় তিনি সেই হরিণটি সম্বন্ধে চিন্তা করতে করতে দেহত্যাগ করেন। তার ফলে পরবর্তীকালে পরবর্তী জীবনে ভরত মহারাজ এক হরিণ শরীর লাভ করেন। সেই হরিণ শরীরে তিনি সাধারণ হরিণের মতো তিনি ছিলেন, যদিও তার শরীরটি ছিল হরিণের, কিন্তু তার তিনি ছিলেন জাতি স্মার। তার পূর্বজন্মে সমস্ত কথা তার মনে ছিল এবং সেই হরিণ শরীর ত্যাগ করার পর তিনি জড় ভরত রূপে এক ব্রাহ্মণ পরিবারে, এক বর্ধিষ্ণ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার পূর্বজন্মের স্মৃতি থাকার ফলে পূর্বজন্মে যে তার একটা ভুল হয়েছিল সেই ভুলটি যাতে আর পুনরাবৃত্তি না হয় সেই মানুষে তিনি এক জড়ের মতো, অর্থাৎ বুদ্ধিহীন কোনোরকম বিচার বিবেচনা শূন্য এক মূর্খ মূর্খের মতো জ্ঞানবিহীন অজ্ঞান যার মনোভাব গড়ে ওঠেনি এরকম একজন হাবাগোবা ভাবে তিনি থাকতেন এবং কালক্রমে তার সঙ্গে মহারাজ রঘুগণের সাক্ষাৎ হয় এবং রঘুগণাকে তিনি উপদেশ দান করেন। সেই প্রথম তিনি তার প্রকৃত রূপটি প্রকাশ করবেন। সেই যেহেতু তিনি জড়ের মতো থাকতেন তাই জন্য তার নাম জড়, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন জন্মসূত্রেই ভগবানের সূত্র। সেই জড় ভরতের পিতা হচ্ছেন ঋষভদেব, তিনি ভগবানের সর্বাবেশ অবতার। ঋষভদেব তিনিও একসময় তার রাজ্য ত্যাগ করে ভরত মহারাজের হাতে তার রাজ্যভার অর্পণ করে তিনি গৃহত্যাগ করেন। তিনি গৃহত্যাগ করে তিনি এখানে যেটা পূজার বর্ণনা করা হচ্ছে তিনি অবধূত দেশ ধারণ করেন। অবধূত কি? অবধূতের সংজ্ঞা বিশ্লেষণ করে, অর্থ বিশ্লেষণ করে এখানে বলা হচ্ছে যে যিনি বর্ণাশ্রমে এগুলি পালন করে। যিনি কোন রকম সামাজিক রীতিনীতির অপেক্ষা করেন না, বিশেষ করে বর্ণাশ্রম ধর্ম। বর্ণাশ্রম চারটি বর্ণ, সেই চারটি বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই চারটি বর্ণের মাধ্যমে মানব সমাজকে সঙ্গবদ্ধ করা, মানব সমাজকে গঠন করা, সভ্য মানব সমাজকে গঠন করেছে। এবং চারটি আশ্রম প্রতিটি মানুষের, সভ্য মানুষের, বিশেষ করে তিনটি উন্নত বর্ণের অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যের জীবন চারটি ভাগে বিভক্ত হয়েছে। সেই চারটি বিভাগ হচ্ছে ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ব্রহ্মচারী হচ্ছে জীবনের প্রাথমিক স্তর, শিক্ষা গ্রহণের স্তর। তারপরে গৃহস্থ আশ্রম, তারপরে গৃহস্থ আশ্রম শেষ করে বানপ্রস্থ অর্থাৎ গৃহ ত্যাগ করে বনে প্রস্থান, সেটি হচ্ছে বানপ্রস্থ। এবং তারপরে সন্ন্যাস, এই চারটি হচ্ছে বর্ণাশ্রম। আর চারটি হচ্ছে আশ্রম, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস আর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই চারটি বর্ণাশ্রম হচ্ছে সভ্য মানব সমাজ। এখন এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন যে অবধূত যে স্থান, যে স্থিতিটি, সেই অবধূতটি বর্ণাশ্রমের অতীত। বর্ণাশ্রমের অতীত কোন স্তর? বর্ণাশ্রমের অতীত হচ্ছে পরমহংস স্তর। সন্ন্যাসস্তরটিও বর্ণাশ্রমের অন্তর্ভুক্ত, কিন্তু সন্ন্যাসেরও আবার চারটি স্তর রয়েছে। কুটিচক, বহুধক, পরিব্রাজক এবং পরমহংস। এই পরমহংস স্তরটি জড় গুণের অতীত। বর্ণাশ্রম ধর্মটি, বর্ণাশ্রম বিভাগ, সেটি গুণের অন্তর্গত বা গুণের মাধ্যমে, গুণের ভিত্তিতে গঠিত। যারা সত্ত্বগুণে তারা ব্রাহ্মণ, যারা রজগুণে তারা ক্ষত্রিয়, যারা রজ এবং তমের বিশ্বগুণে তারা বৈশ্য, এবং যারা তমগুণে তারা প্রভাবিত তারা শূদ্র। এই চারটি হচ্ছে গুণের দ্বারা প্রভাবিত বর্ণ বিভাগ। যে সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলছেন যে চাতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ। চারটে বর্ণ আমি সৃষ্টি করেছি, গুণ এবং কর্ম, চাতুর্বর্ণ মায়া সৃষ্ট, আমার দ্বারা সৃষ্টি করেছি গুণ এবং কর্ম। অতএব এই বর্ণ বিভাগ গুণ অনুসারে, কিন্তু বর্ণের মধ্যে আবার যে আশ্রম, সেই আশ্রমের সর্বোচ্চ আশ্রম হচ্ছে সন্ন্যাস। সেই সন্ন্যাস আশ্রমে যে তিনটি স্তর, কুটিচর, বহুদর এবং পরিব্রাজক, এই পর্যন্ত গুণের মধ্যে রয়েছে, সত্ত্বগুণে। কিন্তু পরমহংস স্তরটি সত্ত্বগুণে, সেটি বিশুদ্ধ। এখন সেই সূত্রে প্রভুপাদ বলছেন যে এই যে অবধূত স্তর, অবধূত বেশ, এটি কেবল বেশ নয়, প্রকৃতপক্ষে অবধূতের কোনো বেশ নেই। অবধূত রূপে তিনি ঋষভে কিরকম ভাবে থাকতেন, তার পরনে কোনো বস্ত্র আছে কিনা সে সম্বন্ধে তার কোনো রকম জ্ঞান সেই থাকত। তিনি সম্পূর্ণভাবে তার জড় শরীরের যে চেতনা সেই শরীরের চেতনা থেকে মুক্ত। তাই তিনি কি পড়েছেন বা কিছু পড়ে আছেন কি না সে সম্বন্ধে তার কোনো জ্ঞান। যেই স্তরটিকে প্রকৃতপক্ষে বলা হয় ভজনান, আমাদের গৌড়ীয় সম্প্রদায় সেই থেকে বলা হচ্ছে ভজনানন্দী বা বিবিকান, সম্পূর্ণরূপে অনাশ বাহ্য জ্ঞান নেই এবং ঋষভদের সেই অবধূত স্তরে ছিল এবং সেই সেই অবস্থাতে তাকে মনে হতো তিনি যেন মূক, তিনি যেন বধির, তিনি যেন অন্ধ, তিনি যেন উন্মাদ অথবা তিনি যেন পিশাচ। পিশাচের কেন পিশাচের মতো, কেন যেহেতু তার কোনো বাহ্য জ্ঞান নেই তাই কীরকমভাবে তিনি আছেন আমরা সহজে অনুমান করতে পারি। তিনি হয়তো বহুদিন স্নান করেননি, সারা শরীর ধুলি ধূসরিত, চুলে চুলগুলি রুক্ষ। কৃষ্ণ প্রেমের আবেশে তার চোখ আরক্তিম, তিনি কখনো ক্রন্দন করছেন, তিনি কখনো হুঙ্কার করছেন, গর্জন করছেন, আবার কখনো তিনি ভূমিতে গড়া করছেন। তো এই যে অবস্থা সাধারণ মানুষের পক্ষে সেই অবস্থাটি উপলব্ধি করা সম্ভব। সাধারণ মানুষ তাকে জড় দৃষ্টিতে কিভাবে দেখত, জড় বধির মুখ অন্ধ উন্মাদ এবং বিষাদ ভূতের মতো দেখে তাকে মনে করছিলেন তিনি একটু ভূত। কিন্তু প্রকৃতপক্ষে তিনি কৃষ্ণ চেতনায় এমনই মগ্ন যে তার কোন রকম বাহ্য জ্ঞান ছিল। যার চিত্তে কৃষ্ণ প্রেম করয়ে হৃদয় তার আক্ষ ক্রিয়া মুদ্রা বিজ্ঞান হচ্ছে। যার হৃদয়ে এই কৃষ্ণ প্রেমের উদয় হয় তার কার্যকলাপ তার কথাবার্তা বিজ্ঞানে পর্যন্ত কিন্তু আরেক বিষয় যদি আরেকটা দিক হচ্ছিল যেটি হাজার হাজার মানুষকে আকর্ষণ করেছে। একদিক দিয়ে মানুষ তাকে উন্মাদ বলে মনে করে, পাগল বলে মনে করে, পিশাচ বলে মনে করে, নানা রকম গালিগালাজ করত, ইয়ে করত, যেমন পাগলদের যেমন মানুষ ঠেকায় সেরকম করতো। কিন্তু তিনি সম্পূর্ণরূপে নির্বিকার, তিনি কোনো কিছু বলতেন না, তিনি চুপ করে থাকতেন, তিনি সেই ব্যাপারে কোনো রকম ভ্রুক্ষেপ পর্যন্ত কেন করতেন না, তিনি কি তিনি কি নিজের ইচ্ছায় করতেন না, না যেহেতু তার কোনো রকম বাহ্য জ্ঞান ছিল না তাই তার খেয়ালই থাকত না লোকেরা তার দেহটিকে নিয়ে কীভাবে সমস্যা। এরপর ঋষভদেব যখন এইভাবে যখন যেতেন হাজার হাজার মানুষ তাকে অনুসরণ করত এবং তাকে দেখে তিনি যখন কোঙ্কা এবং বেঙ্কা প্রদেশের মধ্যে দিয়ে যাচ্ছেন তখন সেখানকার রাজা অর্হত দেখলেন যে এই মানুষটি তো নগ্ন উলঙ্গ, তার কোনো রকম বাহ্য জ্ঞান নেই, তিনি পাগলের মতো, আচরণ করেন, অথচ লক্ষ লক্ষ মানুষ তার পেছনে যাচ্ছে। তখন রাজা ভাবল, আমি রাজা না, আমার পেছনে তো এত মানুষ, এত মানুষ আমার দ্বারা প্রভাবিত হয়। তখন সে কি করলো, সে ঋষভ দেবের আচরণগুলি অনুকরণ করল। তার ফলে একটা অন্য একটা সম্প্রদায়ের সৃষ্টি হল। সেই সম্প্রদায়টি কি? সেই সম্প্রদায়টি হচ্ছে জৈন সম্প্রদায়। জৈন সম্প্রদায়ের ওরা বলে যে তাদের ধারাটি আসছে ঋষভদের থেকে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের ধারাটি ঋষভদের থেকে আসছে না, তাদের ধারাটি আসছে অর্ভাব থেকে। সেটাও তারা বলে, তারা অর্ভাবকে, রাজা অর্ভাব যার সম্বন্ধে ভাগবতে অর্ভাব বলে সম্বোধন করা হয়েছে, তাকে তারা অরিহান্ত। অর্ভব শব্দটি আশ্চর্য থেকে, অরি মানে শত্রু, হন্ত বিনাশকারী, শত্রুকে বিনাশ করে, এটা তার নাম ছিল। আর সেই নামটি ছিল, সেই সূত্রে নাম হয়েছিল অর্ভব। কিন্তু ওরা অর্ভত বলে বা অরিহন্ত, সেই অরি অর্ভব থেকেই জৈন ধর্ম। ঋষভকে অনুকরণ করে এরা এই সূচনা, তারাও কি করে, তারা উল্লম্ব থাকে। সকলে না, যারা একটা স্তরে যায় সেই স্তরে তারা উল্লম্ব থাকে, এবং তারা কথা বলে না, তারা যাই হোক এরকম তাদের নীতি। সেই অর্ভব পরবর্তীকালে সেই সেই সম্প্রদায়টির ব্যাপক প্রচার হয় মহাবীরের। আজকে প্রায় 2000 বছর আগে যখন ধর্মের অবক্ষয় হয়, তখন ভগবান বুদ্ধদেব রূপে আবির্ভূত হয়, এবং সেই সময় আবার দেখা যায় যে বুদ্ধদেবের অনুকরণ করে মহাবীর আরেকটা, মানে ওটি বুদ্ধদেবকে স্বীকৃতি না দিয়ে আমাদের ধারাটিও এই ধারা, এরকম একটা ভাব নিয়ে বুদ্ধদেবের মানে একটা প্যারালাল, একটা কম্পিটিটিভ ব্যবসা, সেটি হচ্ছে জৈন। সে সম্বন্ধে দেখা যায় যে ক্ষত্রিয়েরা বুদ্ধদেবের দ্বারা প্রভাবিত হয়েছে, আর বৈশ্যরা মহাবীরের দ্বারা। তাই জন্য ক্ষত্রিয়রা বৌদ্ধ আর বৈশ্যরা জৈন। পরবর্তীকালে শঙ্করাচার্য এসে, শ্রীপাদ শঙ্করাচার্য এসে বুদ্ধদেবের বাণীর উপরে বেদের প্রতিষ্ঠা করেন, করে একদিক থেকে বলা যায় যে তিনি বুদ্ধদেবকে ভারত ছাড়া করেছেন, বৌদ্ধ ধর্মকে তিনি ভারত ছাড়া করেছেন। সেই জন্য আজকাল আর বৌদ্ধদের দেখা যায় ভারতবর্ষে, জৈনরা আছে। জৈনদের প্রভাবটা অত বেশি ছিল না বলে শঙ্করাচার্য জৈনদের নিয়ে অতটা মাথা ঘামেন, যেহেতু বৌদ্ধ ধর্মের প্রচার অত্যন্ত ব্যাপকভাবে হয়েছিল, এবং স্বাভাবিক বুদ্ধদেব হচ্ছেন স্বয়ং ভগবান, এবং তিনি একটা উদ্দেশ্য সাধনের জন্য এসেছিলেন, সুতরাং সেই উদ্দেশ্য কিছু তিনি ব্যাপকভাবে সাধন করেছিলেন, কিন্তু তার সেই উদ্দেশ্যটা সাধন হয়ে যাওয়ার পরে শঙ্করাচার্য এসে তারই ইচ্ছা অনুসারে, বুদ্ধদেবের ইচ্ছা অনুসারে বা ভগবানের ইচ্ছা অনুসারে শঙ্করাচার্য এসে বুদ্ধদেবের যে প্রচলিত প্রবর্তিত যে পন্থা সেদিকে তিনি নির্মূল করে। মহারাজকে একটা মায়াবাদীর ভাষ্য শুনিলে হয় সর্বনাশ, মায়াবাদীর ভাষ্য শুনলে সর্বনাশ হয়, এমনই একটি ভয়ঙ্কর এই মতবাদ হচ্ছে এই মায়াবাদ। আবার মায়াবাদ হচ্ছে অসৎ অর্থাৎ অনিত্য, সাময়িকভাবে বেদকে প্রতিষ্ঠা করার জন্য শঙ্করাচার্য এসে এই মায়াবাদ, মায়াবাদের মাধ্যমে তিনি বেদ প্রতিষ্ঠা করেন। কেন এটা বুঝতে, এটাকে আমরা দেখতে পাচ্ছি এই শ্লোকটির মাধ্যমে। প্রচ্ছন্ন বোধম উচ্চতে মায়াবাদম অসৎ শাস্ত্রাম, প্রচ্ছন্ন বোধম উচ্চতে, প্রচ্ছন্ন মানে আচ্ছাদিত। এটা প্রকৃতপক্ষে বৌদ্ধবাদ, কিন্তু বৌদ্ধবাদটাকে আচ্ছাদিত করে এই মায়াবাদ নাম দিয়ে আমি এটাকে স্থাপন করছি, কিন্তু প্রকৃতপক্ষে এটা হচ্ছে বৌদ্ধবাদ। শুধু বৌদ্ধবাদ আর মায়াবাদের মধ্যে পার্থক্যটা কি, একটা হচ্ছে বেদ, বেদকে নিরাশ করে বা বেদকে পরিত্যাগ করে হচ্ছে বৌদ্ধবাদ, আর এটা হচ্ছে বেদ আশ্রয়ে নাস্তিক্য। বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক। আর এটা হচ্ছে যে বেদ মেনে নাস্তিক্যবাদ, মায়াবাদম অসৎ শাস্ত্রম প্রচ্ছন্ন বৌদ্ধম উচ্চতে। বৌদ্ধবাদ হচ্ছে নাস্তিক্যবাদ আর মায়াবাদ হচ্ছে প্রচ্ছন্ন বৌদ্ধবাদ, তার মানে মায়াবাদ নাস্তিক। তবে মায়াবাদ তো আরো ভয়ঙ্কর, কেন, কেননা এটা বেদের মাধ্যমে বেদাশ্রয় নাস্তিক্যবাদ। ঠিক আছে, মায়াবাদ ইয়ে বৌদ্ধবাদ বেদকে বাতিল করে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করেছে, বেদ না মানিয়া বৌদ্ধ হইল না। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা বোঝা যায়, কিন্তু বেদাশ্রয় নাস্তিক্যবাদ এটা বৌদ্ধ কেউ অধিক, এটা বৌদ্ধবাদের থেকে আরো খারাপ। নাস্তিক্যবাদের চরম ভয়ঙ্কর প্রকাশ হচ্ছে এই মায়া। তাই জন্য আমাদের আচার্যরা, বৈষ্ণব আচার্যরা মায়াবাদকে একেবারে ঝাঁটা পেটা করে বিদায় করার সূচনা করে দিচ্ছে, যে এর যেন লেশমাত্র যেন কোথাও না থাকে। এবং বলা হচ্ছে যে মায়াবাদীর দর্শন হলে হয় স্বর, মায়াবাদীর ভাষ্য শুনলে তো হয় সর্বনাশ, আর মায়াবাদীর দর্শন হলেও বলা হচ্ছে যে সঙ্গে সঙ্গে গিয়ে কাপড় সমেত জলে গিয়ে ডুব দিয়ে স্নান করে পবিত্র হবে। এতই ভয়ঙ্কর হচ্ছে মায়াবাদীর সংসর্গ। এখন এই শঙ্করাচার্য কেন করলেন? শঙ্করাচার্য হচ্ছেন বৈষ্ণব, তিনি হচ্ছেন দেবাদেবের মহাদেব, মহাদেবের শঙ্করের অবতার হচ্ছেন শঙ্করাচার্য, আর বৈষ্ণবানাম যথাসম্ভব। সুতরাং শঙ্করাচার্য যে বৈষ্ণব সে সম্বন্ধে কোন সন্দেহ থাকার অবকাশ নেই। এবং শঙ্করাচার্যের জীবনী পড়লে আমরা দেখতে পাই যে যেটি রচনা করেছেন শঙ্করাচার্যেরই শিষ্য, একজন প্রধান শিষ্য, এটি হচ্ছে শঙ্করাচার্যের একদম অথেন্টিক প্রামাণিক জীবন চরিত্র। তাতে শঙ্করাচার্যকে আমরা দেখতে পাচ্ছি পূর্ণ বৈষ্ণব, তিনি পূর্ণ বৈষ্ণব, কিন্তু তার মতবাদটি এরকম ভাবে ইয়ে করা হয়েছে। কেন, কেননা যে যদি বেদকে যদি পুরোপুরি ভাবে প্রতিষ্ঠা করা হয় তাহলে বৌদ্ধরা বলবে যে আরে এটা তো তোমাদের বেদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, তাহলে বৌদ্ধরা তাদের তাদের যে আইডেন্টিটি, তাদের যে পরিচয় সেটা তারা নিয়ে বজায় রাখবে। এখন বৌদ্ধবাদের মাধ্যমে বৌদ্ধবাদকে খণ্ডন করা, মানে কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো অবস্থা করে শঙ্করাচার্য এই মায়াবাদ কিভাবে বললেন। বৌদ্ধবাদের মূল ইয়েটি হচ্ছে যে জীবনের চরম লক্ষ্য হচ্ছে নির্বাণ। নির্বাণ কি? নির্বাণ মানে হচ্ছে শূন্যে লীন হয়ে। ওদের মতবাদটা অনেকটা এইরকম যে এই শরীরটা আছে বলেই দুঃখ আছে, এই শরীরটাকে কেন্দ্র করেই দুঃখ। এখন এই শরীরটা যদি না থাকে তাহলে দুঃখ থাকবে, শরীরটা আছে বলে দুঃখ, শরীরটা না থাকলে দুঃখ থাকবে না। সুতরাং এই শরীরটাকে নষ্ট করবে, প্রকৃতপক্ষে এই শরীরটা নেই। হ্যাঁ, প্রকৃতপক্ষে সবকিছুই শূন্য, প্রকৃতপক্ষে এই যে এটা হচ্ছে একটা, এটা অনিত্য মিথ্যা, কিন্তু প্রকৃত ইয়েটি হচ্ছে এই বৌদ্ধবাদের মূল ভিত্তিটি হচ্ছে যে দুঃখ নির্বৃত্তি, চিরতরে দুঃখ নির্বৃত্তি, আত্যন্তিক দুঃখ নির্বৃত্তি, ওরা দুঃখ নির্বৃত্তি। এখন দুঃখটা আছে, দুঃখের দ্বারা ওরা এমনভাবে প্রভাবিত হয়েছে যে দুঃখ নিবৃত্তিতেই জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। অতএব এই দুঃখ নিবৃত্তি করার উপায়টি কি? এই শরীরটার জন্য দুঃখ সুখ, শরীরটাকে নষ্ট করে। হ্যাঁ, এখন এবার সেটাই হচ্ছে নির্বাণ। নির্বাণটি কি? শূন্যে লীন হয়ে যাওয়া, প্রকৃতপক্ষে নেই, প্রকৃতপক্ষে চরমে সবকিছু শূন্য, ওই শূন্যে লীন হয়ে যাওয়াটি হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য। তাই বৌদ্ধবাদকে বলা হয় শূন্যবাদ, বা ইংরেজিতে বলা হয় ভয়বিহীন, সব শূন্য। তা শঙ্করাচার্য এসে বললেন যে তোমরা যে নির্মাণ নির্মাণ করছো, এই নির্মাণটা হচ্ছে বেদের কথা, আর নির্মাণের অর্থ শূন্যে লীন হওয়া নয়, নির্মাণের অর্থ হচ্ছে ব্রহ্মলীন, ব্রহ্মে লীন হয়ে যায়, আর ব্রহ্ম হচ্ছে পূর্ণ। তোমরা বলছো শূন্যে লীন হয়ে যাওয়া হচ্ছে নির্মাণ, প্রকৃতপক্ষে পূর্ণে লীন হয়ে যাওয়া হচ্ছে নির্মাণ। আর ব্রহ্ম কি? ব্রহ্ম নিরাকার নির্বিশেষ নিঃসত্ত্ব। তো তোমরা যেটাকে শূন্য বলছো ওটা ঠিক শূন্য নয়, ওটা নিরাকার নির্বিশেষ নিঃসত্ত্ব। তাহলে এখন বিচার করে দেখো, নিরাকার নির্বিশেষ নিঃসত্ত্ব যা, তা কি তার কোনো অস্তিত্ব আছে? অতএব এটা শূন্য। তাই বন্ধুরা ওরা ভাবে গেল, এ তো বিরাট একটা যুক্তি। হ্যাঁ, তো সেই যুক্তির মাধ্যমে শঙ্করাচার্য বৌদ্ধদের নিরস্ত করেছেন। করে এইটা হচ্ছে যে শঙ্করাচার্যের ওই অনিত্য একটি মতবাদ, মায়াবাদ অসচ্ছাস্ত্র, যেটি প্রচ্ছন্ন বৌদ্ধ উচ্চতে ময়ৈব গৃহীতম দেবী কল ব্রাহ্মণ পার্বণ, কলিযুগে ব্রাহ্মণ রূপে অবতীর্ণ হয়ে আমি এই মতবাদটি স্থাপন করি। স্থাপন করার উদ্দেশ্যটি কি? এই উদ্দেশ্যটি হচ্ছে এই বৌদ্ধবাদকে নিরসন করা। হ্যাঁ, ভগবান শিবকে কি নির্দেশ দিলেন? জনান মদ বিমুখান, মানুষকে আমার প্রতি বিমুখ করবে। তো এই জনান মদ বিমুখান কুরু বলে তিনি শঙ্করাচার্যকে নির্দেশ দিলেন বেদকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই মায়াবাদ স্থাপন। তারপরে এলেন রামানুজাচার্য। রামানুজাচার্য তখন ভারতের সর্বত্র মায়াবাদ সম্পূর্ণরূপে ছেয়ে গেছে। তখনকার কি কথা, এখনো আমরা দেখতে পাচ্ছি মায়াবাদের প্রভাব সব কিরকম ভাবে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। এখন রামানুজাচার্য এলে, এসে তিনি শঙ্করাচার্যের মায়াবাদকে খণ্ডন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা বিচার করতে পারি যে মায়াবাদটি কি ব্যাপার, বেদকে আশ্রয় করে নাস্তিকবাদ এটা কি করে সম্ভব? কেন বেদ হচ্ছে ভগবানের শ্রী অঙ্গ, এখন ভগবানকে বেদ আশ্রয় করে ভগবানকে কিভাবে ত্যাগ করা যায়? বেদের নির্বিশেষবাদ বলে একটি মতবাদ, নির্বিশেষবাদ ব্রহ্মবাদ, ব্রহ্মবাদ এটি বলা যেতে পারে সব সরল কথায় নিরাকার, নিরাকার ব্রহ্ম, নিরাকার বা, এবং সেই ব্রহ্ম হচ্ছে এই জড়জগতের উৎস। সেইটিকে জড়জগতের সূত্রে যখন ইয়ে করা হয়, ব্রহ্মকে বিচার করা হয়, তখন সেটা হচ্ছে ব্রহ্ম পরিণাম বা ব্রহ্মের পরিণতি হচ্ছে এই জগৎ। কিন্তু শঙ্করাচার্য এসে অন্য আরেকটি মতবাদ স্থাপন করলেন, যেটি হচ্ছে বিবর্তবাদ। বিবর্তবাদটি কি? যে এই জগৎটি ব্রহ্মের পরিণতি নয়, ব্রহ্ম হচ্ছে সত্য আর এই জগৎ হচ্ছে মিথ্যা। ব্রহ্ম পরিণামবাদ আর এটা হচ্ছে বিবর্তবাদ। বিবর্তমানে বিবর্তের আরেকটা অর্থ হচ্ছে মায়া, যা নয় সেটা মনে করে। মায়া শব্দটির অর্থ কি? যা নয় সেটাকে তা বলে মনে করে। এবং সেই সূত্রে শঙ্করাচার্য কতগুলি দৃষ্টান্ত স্থাপন করলেন, যেমন মরীচিকায় জল ভ্রম, সর্পে রজ্জু ভ্রম, এই ভ্রমটা হচ্ছে বিবর্ত। বা এই যে জলে মরীচিকাতে জল নেই কিন্তু মনে হচ্ছে জল আছে, এটা হচ্ছে বিবর্ত, বা এটা হচ্ছে মায়া, ইলিউশন, থিওরি অফ ইলিউশন। দ্য বেদের এটা পরিণাম বা পরিণামবাদটাকে বলা যেতে পারে দ্য থিওরি অফ ট্রান্সফরমেশন। ব্রহ্মের পরিণতি, ব্রহ্ম পরি মায়া এই জড় জগতে পরিণত হচ্ছে, ট্রান্সফরমেশন। অ্যান্ড বিবর্তবাদটি হচ্ছে দ্য থিওরি অফ ইলিউশন। প্রকৃতপক্ষে এটি তো বেদে বলা হচ্ছে থিওরি অফ ট্রান্সফরমেশন, কিন্তু মা শঙ্করাচার্য এসে একটা নতুন মতবাদ স্থাপন। সে সম্বন্ধে চৈতন্য চরিতামৃত কি বলা হচ্ছে, যে ব্যাস ভ্রান্ত বলে তিনি উঠাইল বিবাদ। শঙ্করাচার্য কি করলেন, বললেন তিনি যে ব্যাসদেব ভ্রান্ত, ব্যাসদেব ভুল করেছে, এই বলে তিনি একটা বিবাদ উত্থাপন করেন। ব্যাস ভ্রান্ত বলে তিনি কি বলি তিনি উঠাইল বিবাদ। তবে তিনি কেন করলেন সেটা একটা বিশেষ উদ্দেশ্য সাধনের। কিন্তু রামানুজাচার্য এসে কি বললেন, তিনি সেটাকে খণ্ডন করছেন কিভাবে, ঠিক আছে মরীচিকাতে জল নেই কিন্তু কোথাও না কোথাও তো জল রয়েছে, তা না হলে জলের ভ্রমটা আসবে কি, মরীচিকাতে জল ভ্রম আসবে, জল যদি না থাকে এই জল বলে ভুল কেন, রজ্জুতে সর্প নেই ঠিক আছে কিন্তু কোথাও না কোথাও তো সর্প রয়েছে, যেই জন্য রজ্জুটিকে সর্প বলে ভ্রম হচ্ছে। কেন? ভ্রমের একটা ভিত্তি থাকতে হবে, বাস্তবের বাস্তবটিকে ভ্রম করে সেটা হচ্ছে ভ্রম, মানে তা সেটা হচ্ছে মায়া। তো সেইভাবে রামানুজাচার্য স্থাপন করলেন যে ঠিক আছে এই জগৎটা মিথ্যা, এই জগৎটা জগতে বৈচিত্র্য নেই, আকার নেই, রূপ নেই, গুণ নেই, শক্তি নেই, কিন্তু কোথাও না কোথাও তো সেই প্রকৃত গুণ শক্তি এবং বৈশিষ্ট্য রয়েছে, যেই জন্য এই জগৎটিতে ভ্রম হচ্ছে। অতএব ওই জগৎ ওইটি ওই যে বাস্তব যে সবিশেষত্ব বৈশিষ্ট্য শক্তি এবং রূপ সেগুলি কোথায় রয়েছে, না চির জগতে রয়েছে। সুতরাং ব্রহ্ম নিরাকার নয়, হ্যাঁ ব্রহ্ম সবিশেষ, সশক্তি এবং স্বরূপ। তো এইভাবে রামানুজাচার্য এসে শঙ্করাচার্যের মায়াবাদকে খণ্ডন করে, বা মায়াবাদের প্রকৃত পক্ষে যে মতবাদটির নাম হচ্ছে কেবলাদ্বৈতবাদ, কেবলাদ্বৈতবাদ, সেই কেবলাদ্বৈতবাদ খণ্ডন করে তিনি বিশিষ্টাদ্বৈতবাদ। এইভাবে আমরা দেখতে পাই যে মহান আচার্যেরা এসে কিভাবে ভারতের যে বেদের মাধ্যমে যে প্রতিষ্ঠিত যে সনাতন ধর্মের ভিত্তি সেটি তারা কিভাবে সুদৃঢ় করে গেছেন। মাঝে মাঝে ধর্মের অবক্ষয় হয়েছে, মাঝে মাঝে ধর্মের নামে নানা রকম অপকীর্তি স্থাপিত হয়েছে, অপসম্প্রদায় প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমাদের আচার্যরা এসে সেই অপসম্প্রদায়কে খণ্ডন করে তারা প্রকৃত সত্তা প্রকৃতপক্ষে ধর্ম একটি, সেইটি হচ্ছে সনাতন, সেইটি শ্রী চৈতন্য মহাপ্রভু এসে বর্তমান যুগে প্রতিষ্ঠা করে গেছেন। আর গোস্বামীগণ শাস্ত্রের ভিত্তিতে, বেদের ভিত্তিতে মহাপ্রভুর প্রবর্তিত পন্থাটিকে স্থাপন করে নানা শাস্ত্র বিচারের সৎধর্ম সংস্থা, তারা এক সৎধর্ম স্থাপন করে নিত্য ধর্ম যেটি জীবের সনাতন ধর্ম, জৈব ধর্ম, জীবের ধর্ম। সেই ধর্মটি কি? সেই ধর্মটি হচ্ছে কৃষ্ণ। সেই ধর্মটি কি? ভগবত দাসের ধর্ম। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সুতরাং সেই কৃষ্ণের দাসত্ব বরণ করার ধর্মটি তারা প্রবর্তন করেছে। আর সেই ধর্মের ভিত্তি কি? সেই ধর্মের ভিত্তি হচ্ছে বেদ। আর এখন সেই বেদের সারাটি সার কি? বেদের দুটি শাখা, উপনিষদ আর পুরাণ। সেই উপনিষদের ধারায় বেদের সারাটি সার হচ্ছে গীতোপনিষদ বা ভগবদ গীতা, আর পুরাণের ধারায় সেই সারাটি সার হচ্ছে অমল পুরাণ। এবং শিল প্রভুপাল সেই ভগবদ গীতা এবং শ্রীমদ ভাগবতের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটি সামনে, এবং আমরা শিল প্রভুপাদের সেই কৃপা লাভ করে আমরা প্রকৃত ধর্মটি কীভাবে আমাদের জীবন সার্থক করতে হবে সেই মাধ্যমে। কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ। ওকে, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা একটু কীর্তন করে শেষ করব। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় শ্রীমতে Thank you. সমবেত ভক্তবৃন্দ কী,
শ্রী শ্রী রাধাগিরি হরে শ্রী সচ্চিদানন্দ ইসকন গ্রন্থরাজ শ্রীমদ্ভাগবত
গৌর শ্রীমদ্ভক্তি